রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ ভুলে যাওয়া কথা স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা প্রতিদিনের মতো কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবো। হামদে বারী তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আলোচনা করার জন্য তো অবশ্যই আজকে বিষয় নিয়েছি, আমরা বিষয় নিয়ে আলোচনা করব, জানবো, শিখবো, কিছু আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন দেরি না করে ভালো ভালো নিয়ত সহকারে কার হিসাব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বলা হয়েছে যখন আমরা দোয়া করি দোয়ার পূর্বে কিছু নেক আমল করে এরপরে যেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, কেননা নেক আমলের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে নেন। আর আমরা চেষ্টা করি কোরআনে পাকের তেলাওয়াতের পরে দোয়া করবেন, আপনারা যখনই তেলাওয়াত করেন তেলাওয়াতের শেষে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, আল্লাহ যে তেলাওয়াত করেছি তুমি আমাদেরকে কবুল করে নাও, এর উপরে আমল করার তৌফিক দান করে দাও। তো এটা কী হবে, ভালো আমল, নেক আমলও করলেন এর পাশাপাশি আপনি দোয়াও করলেন আল্লাহ তাআলার দরবারে। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি আমরা শুনবো জানবো এরপর ইনশাআল্লাহ তাআলা জুনায়েদ ভাই থেকে আমরা হামদে বারী তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার চেষ্টা করব। আমরা কাল সম্পর্কে সবাই আমাদের ধারণা আছে বা আমরা সবাই জানি কাল। এখন কাল তো অনেকভাবে আমরা ব্যবহার করি, যখন আমরা স্কুল কলেজে লেখাপড়া করি যে সকল ছাত্ররা, আমরাও কাল সম্পর্কে অনেক ধারণা অর্জন করি, শিক্ষা গ্রহণ করি। আবার কাল নিয়ে অনেক ধরনের মজাও করে মানুষ, যেমন কেউ কারো কাছে টাকা পয়সা পাবে, লেনদেন আছে, তো বলে কাল দিয়ে দিব, তা এখন এই কাল যে কবে আসবে ওই কালেরও আবার হিসাব রাখে না কেউ, বলতেছে কালকের কথা বলছি এটা তো আবার কালকে আসবে আবার কালকে আসবে এরকমের। কিন্তু সিরিয়াসলি যে বিষয়টা বা মেইনলি যে আমাদের ধারণা, যখন কালের কথা আসে ইসলামিক মাইন্ডের যখন যে সকল ব্যক্তিরা রয়েছেন, ইহকাল এবং পরকাল, সকল কাল সেটা আসবে যাবে চলতে থাকবে আপনার জীবনে, ইহকাল এর পরপরই পরকাল। আর এই ইহকাল থেকে আপনাকে আমাকে পরকালের কিছু জোগাড় করতে হবে, কিছু ম্যানেজ করতে হবে, কিছু রেডি করতে হবে, ইহকাল থেকে কিছু তৈরি করে এরপরে আমাকে পরকালে যেতে হবে। এখন এই ইহকালকে কেন ইহকাল বলা হয় আর এই ইহকাল কতদিন কার জন্য এটাও আমরা জানি না, কেন তো ইহকালকে কেন ইহকাল বলা হয় এটা তো জানবো শিখবো, কিন্তু ইহকাল কতদিনের জন্য সেটা আমরা কেউ জানি না। এর পরপরে আমাদের পরকাল, আর এই পরকালের ব্যাপারে বলা হয়েছে অসীম, কোনো সীমা লগ্ন নেই কি কতদিন দিন পর্যন্ত সেখানে পরকালে আমরা থাকব। আজকের বিষয় আমরা রেখেছি ইহকাল এবং পরকাল, এই দুই কাল নিয়ে আমরা আজকের আলোচনা করব, জানবো শিখব কারো জীবনে এই দুইটা কালই কাল হয়ে দাঁড়ায়, আবার কারো জীবনে এই দুইটা কালই তার মঙ্গল নিয়ে আসে। যদি দুনিয়াতে কোনো ব্যক্তি, এটা ইহকাল, আর ইহকালের মধ্যে যদি কোনো ব্যক্তি ভালো কিছু করে, ভালো কিছু চায়, ভালো কিছু পায়, সুনাম অর্জন করে, ইবাদত রিয়াজত করে, আল্লাহর ইবাদতগুলো করে, তবে তার ইহকালও ভালো পরকালও ভালো। আর যদি সে ইহকালে ভালো কিছু করতে না পারে, গুনাহের মধ্যে ডুবে থাকে, হারাম খায়, মানুষকে ক্ষতি করে, মানুষকে কষ্ট দেয়, তো ইহকালও তার বরবাদ, পরকালও তার বরবাদ হয়ে যায়। তো ইহকাল আর পরকাল কারো জীবনে কাল হয়ে দাঁড়ায়, আবার ইহকাল থেকে পরকালকে কেউ অনেক উত্তম বানাতে পারে। আমরা আলোচনা করবো, জানবো শিখবো ইনশাআল্লাহ তালা। আসুন আমরা জুনায়দ ভাই থেকে হামদে বারি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলাল্লাহ, সাল্লি আলা রাসূলিনা সাল্লি
সুবহানাল্লাহ
سبحان اللہ سبحان اللہ سبحان اللہ مورا بھیکھاری تو میداتا مورا بندہ تمی مولا مورا بھیکھاری تو পেখে তোমার ফকির বাদশাহ মুখ পেখে তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা মোরা অপরাধী সাতার তুমি মোরা পাপী গাফার তুমি মোরা পাপী গাফার তুমি গুনাহগারের প্রতি গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো দান ক্ষমা নবীর ওসিলায় করো দান ক্ষমা নবীর ওসিলায় সুবহানাল্লাহ سبحان اللہ ہے خالق و مالک رب موہان سبحان اللہ سبحان اللہ تمی سرشتا آمار آمی بندہ تمہار تمی سرشتا آمار آمی بندہ تمہار سبحان اللہ سبحان اللہ
ماشاءاللہ اللہ تبارک و تعالیٰ ذکر کرا حامد سنا تلوات کرا پورار پاٹ کرار اللہ سے توفیق ہمارے دان کروک مدنی چینل درشک شروتا آجکر جو بشے اپنارا سنتے پیچن اہکال اور پرکال یہ دوٹی کالر مدد ارتھا اہکال اور پرکال مدد کمن ایک ندرشن و کمن ایک سسٹم اللہ تبارک و تعالیٰ رکھے اہکال مدد آپ نے عبادت کربین کنٹ آپ عبادت کو کتا بولنا نہ دیکھتے پبین نہ دھرتے پبین نہ اسپرش کرتے پبین سہیل بھائی اہکال مدد عبادت کرو کچھ سی عبادت نہ دھرا جائے نہ چھوا جائے نہ دیکھا جائے کنٹ یہ عبادت پرکالے کت سوندر کجے آسے ہمارے دنیا یہ اہکال رہے اہکال ہمار ہاتھ ہمار پائر جبان نہیں ترا کتا بولنا کنٹ پرکالے گلا کتا بولے ہمارے پکے ہوک بہ بپکے ہوک ہمار کرم انوجائی ہمار ہاتھ پاگسمہ کتا بولے پرکال یہ کر آپ نے پرتی کاج دیکھیں اہکال اور پرکال یہاں جا مانی جا کرو پرکال سیگل ہمبھوگ کرتے پہ سہیل بھائی کا آسی شروعتے ہی سہیل بھائی اہکال اور پرکال آج کے بشے آپ نے سنتے پیچن درشک کے شروعتے ہی کسی مدنی پھول
الحمد للہ رب العالمین والصلاۃ والسلام علی سید المرسلین اصل آج کے بشٹی چین کرا ہے ذاکر بھائی اہکال اور پرکال یہ آلوچنا تو خوب بیاپک
جی جی
کن اہکال نہیں جی ہمیں آلوچنا کری تھی اہکال مدد کئےکٹی بھاگ رہے ٹھیک تمنی پرکال پرکال مدد کئےکٹی بھاگ رہے پرکال کے جی بھاگ کرا ہے تھی ایکٹی وہ بھاگ کے لیے ہمیں ایک ایک پرو کرتے پڑب جیتو یہ اہکال اور پرکال تو سب کچھ ان شاء اللہ تعالیٰ سنکت بھاوے ہمیں آلوچنا شروع کرار چیٹا کرو مانشر جیون کے کئےکٹی بھاگے بھاگ کرا ہے ایکٹا سمے چل جہاں مانوش آلمے اور واہ مانے روحر جگتے چل روحر جگتے جہاں چل تک مانشر کو کچھ کرار شکتی چل نہ جہاں شکتی چل نہ تک تر بارے کو فیصلہ کو کچھ نہیں এরপরে যখন সে দুনিয়াতে আসলো তখন থেকে তার হিসাব শুরু হয় হিসাব শুরু হয় অর্থাৎ ইহকাল এরপরে ইহকালে সে চলাফেরা করবে যে কাজ করবে করবে এরপর গিয়ে নেক্সট স্টেপ হচ্ছে পরকাল ইহকাল বলা হচ্ছে আমাদের যেই হায়াতে জিন্দেগি আমাদের যে জীবন রয়েছে মৃত্যুর আগ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু নেওয়া এই পর্যন্তকে বলা হয় ইহকাল এবং মৃত্যুর পরপরই যেই জগতে আমরা চলে যাব সেটাকে পরকাল বলা হয় পরকালের মধ্যে আপনার প্রথমে তো মৃত্যু মৃত্যুর পরে এরপরে কবর এরপরে যখন হাশরের ময়দানে উঠানো হবে কিয়ামতের দিন হাশরের ময়দানে উঠব সেখানে আমাদের হিসাব নিকাশ হবে হিসাব নিকাশ হওয়ার পরে এরপরে মিজানের অবস্থা রয়েছে মিজানের অবস্থা শেষ করে এরপরে আমাদেরকে যারা ভালো আমল করবে তাদের জন্য জান্নাত
সিরাত পার হয় তারপরে জান্নাতের দিকে
তো এরকম অনেকগুলো ভাগে বিভক্ত পরকাল তো ইহকাল আমাদেরকে আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে পাঠিয়েছে ইহকালে আমাদের দেখা উচিত এরপর আমরা কি করছি সেটাও ভাবা উচিত আপনি যে উদাহরণ দিলেন যে আমরা ইহকালের মধ্যে অর্থাৎ হায়াতে জিন্দেগির মধ্যে আমরা কি করি ইবাদত করি ইবাদত করি এই ইবাদতটা ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না দেখাও যায় না হয়তো অনুভব করি আমরা যে না আমি এখন নামাজ পড়ছি তো ইবাদত করছি ঠিক আছে এই ইবাদতগুলোর প্রতিদান কি প্রতিদান তো জানি কিন্তু কতটুকু আমি পেয়েছি তা আমরা জানি না এটা আমাদের জন্য ওই আখিরাতে গিয়ে একটা ফলের মতো হবে ঠিক একটি বৃক্ষের ন্যায় একটি বৃক্ষ যখন আমরা লাগাই প্রথমে বীজ দেই বীজ দেওয়ার পর একে পানি দেই পানি দিয়ে আপনার এটাকে সেচ কাজ চলতে থাকে পানি দিয়ে থাকি আগাছা হলে সেগুলো পরিষ্কার করি এরপর একটা সময় যখন হয় তখন এ থেকে আমরা খুব সুন্দর সুন্দর ফল পাই ঠিক তেমনি মানুষের জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে এক তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এরপরে যখন আমরা দুনিয়াতে এসেছি, এটা তো এসেছি, কিন্তু যখন রুহের জগতেও ছিলাম তখন আমরা আল্লাহ তাআলার দরবারে ওয়াদা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের জীবন এবং মৃত্যু, এই জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করার উদ্দেশ্য এভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেন সূরাতুল মুলকের মধ্যে, বিসমিল্লাহি রহমানির রহিম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই জন্য যে মানুষের মধ্যে, বান্দার মধ্যে কার আমল উত্তম, এটা ই করার জন্য। এখন যখন আমরা এরকম, তখন আমরা রুহের জগতে ওয়াদাও করেছি, আল্লাহ যখন আমরা দুনিয়াতে যাব তোমার আনুগত্য করব, তোমার নাফরমানি করব না, তুমি যেই হুকুম আহকাম বিধানাবলী আমাদেরকে দিবে তা আমরা মেনে নিব, আমরা মেনে সেগুলো চলব। কিন্তু দুনিয়াতে এসে এখন আমরা দেখা যাচ্ছে যে দুনিয়ার মধ্যে বিভিন্ন রকম আরাম আয়েস, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, বিভিন্ন কাজ করব। ঠিক আছে, দুনিয়াতে চলার জন্য আমাদের কাজ দরকার, কিন্তু সেই কাজগুলো আমরা কতটুকু শরীয়ত সম্মতভাবে করছি এটা দেখতে হবে। কেননা এটা হচ্ছে, বলা হয় যে শস্য ক্ষেত্র, দুনিয়া হচ্ছে একটি শস্য ক্ষেত্র। এই দুনিয়াতে আমরা যেমন বীজ বপন করব ইবাদতের, রিয়াজতের, আল্লাহ তাআলার আনুগত্যের, আল্লাহ তাআলার ফরমাবরদারি, ঠিক ওই রকম ফল আমরা পরকালে গিয়ে পাবো,
ভোগ করবো,
ভোগ করবো। যেমনটি একটি, যদি আমরা যদি কোনো বীজ, ভালো উন্নত মানের বীজ জমিতে বপন করি, তো দেখা যাবে এটা থেকে ভালো এবং উন্নত মানের ফল পাওয়া যায়,
ফল পাওয়া যায়।
ঠিক যদি এই বীজটা ওরকম হয় না, অঙ্কুর ঠিক মতো হয় না, আর এই বীজটা যখন নষ্ট হয়ে যাবে, নষ্ট বীজ যদি আমরা জমিতে লাগাই, অনেক সময় ফসল হয় না, অথবা ফলের ফসল হলেও আমার উৎপাদন কম থাকে বা এর মান কম থাকে। তো ঠিক তেমনি আমাদের জীবনটা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, আমরা এসেছি, এখন এই ইহকাল আমাদের জন্য একেবারে মূল ফ্যাক্ট। আমি শুরুতে একটা কথা বলেছি যে যখন রুহের জগতে ছিলাম তখন আমাদের কিছু করার ছিল না, ঠিক তেমনি যখন আমরা পরকালে যাব তখন আমাদের কিছু করার থাকবে না। এই ইহকাল হচ্ছে আমাদের কাল, ইহকাল হচ্ছে আমাদের কাল। ইহকালে আমরা একেবারে, মানে এক কথায় বলতে পারি, আমরা স্বাধীন, আমি যা করব, আমি ভালো কাজ করতে পারি, খারাপ কাজ করতে পারি, দুটোটা আমি করতে পারি। আমি এদিক দিয়ে বলতে গেলে এক প্রকার স্বাধীন। আমি যদি আমি ভালো কাজ করি তাহলে আখিরাতে ওইটা ফল আমি পাব, আর যদি আমি দুনিয়াতে যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত হই, খারাপ কাজ করি, তাহলে এটা ফল আমাকে আখিরাতে পেতে হবে। অর্থাৎ ইহকালের মধ্যে, দুনিয়ার মধ্যে, হায়াতে জিন্দগির মধ্যে আমি যেই রকম বীজ বপন করব, যেহেতু এটা শস্য ক্ষেত্র, এটা একটা ক্ষেত, তো আমি এখানে যে বীজ বপন করব আমাকে আখিরাতে ওই রকম ফল পেতে হবে,
আশা করতে পারি আমরা নিজের আমল থেকে। এরপরে আমি একটি কথা এখানে বলবো সোহেল ভাই, সেটা হলো গিয়ে সোহেল ভাই খুব সুন্দর একটি পয়েন্ট এখানে আমাদেরকে তুলে ধরলেন, জানালেন কি এই দুনিয়াতে, দুনিয়াটা আমাদের বসবাসের জন্য, চলাফেরার জন্য, আমাদের দিনগুলো অতিবাহিত করার জন্য, এখানে আল্লাহ তাবারক ও তাআলা মানুষদেরকে স্বাধীন করে দিয়েছেন। স্বাধীন করে দেওয়ার পরেও আল্লাহ তাবারক ও তাআলা হুকুম আহকাম কোরআন কিতাব হাদিস নবী রসুল পাঠিয়ে শরীয়তের এক সীমাবদ্ধতা এখানে দিয়েছেন কি তোমাদেরকে স্বাধীন করে দিলাম আর বিবেক দিয়ে দিলাম, আর আমার কিছু আইন কানুন শরীয়তের হুকুম হাকাম আমি
আল্লাহ তাআলা, যত মাখলুক রয়েছে এই মাখলুকের মধ্যে মানুষদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে মানুষের জ্ঞান এবং বিবেক দুটোই দেওয়া হয়েছে।
কিন্তু এখানে আরেকটি বিষয় আছে সোহেল ভাই, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলার সৃষ্টি জগতের মধ্যে যেমন মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাবারক ও তাআলা এই মানুষকে পরিপূর্ণতার সাথে সৃষ্টি করেছেন, এরকম পরিপূর্ণতার সাথে মানুষের কাছে আল্লাহ তাবারক ও তাআলা আকল দিয়েছেন এবং নফস দিয়েছেন।
জি,
যেমনি ভাবে আল্লাহ তাবারক ও তাআলা সৃষ্টি করার পরে মানুষকে নফস আর আকল দিয়েছেন, আকল এটা বিবেক, যদি তুমি চাও এই বিবেক খাটিয়ে ভালো কিছু করো, আর যদি বিবেকহীন হয়ে যাও খারাপ কাজ করতে পারো, বিবেক দিয়েছেন আল্লাহ তাআলা।
আসলে আমরা নিজেরও দেখতে পারি যে প্র্যাকটিক্যাল জীবনে, আমিও মানুষ, আমার ঘরের আমার এক ভাই রয়েছে, সেও মানুষ, কিন্তু সে কী করে ইস্টাবলিশ, সে কী হয় উন্নতির শিখরে পৌঁছে যায়, সে দেখা যায় অনেক টাকা ইনকাম করে, আমি করতে পারি না। কারণ কি? কারণ সে বিবেক খাটিয়ে কোথায় গেলে সে ভালো ইনকাম করতে পারে, সে তার বিবেক খাটায়, বিবেক খাটিয়ে কাজ করে সে কী করে উন্নত হতে থাকে, উন্নতি করতে থাকে। আর আমি যেখানে আছি সেখানে, কারণ আমি বিবেক খাটাই না,
খাটাতে পারি না, ওই রকম বিবেক আমার কাজে লাগাতে পারি না। দ্বিতীয় প্রকারের সৃষ্টি হলো ফেরেস্তারা, ফেরেস্তাদের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে সোহেল ভাই, তাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন কিন্তু নফস দেয়নি, ফেরেস্তাদের মধ্যে নফস নেই, তাদের কাছে বিবেক আছে। আর এক প্রকারের সৃষ্টি আছে পশু, যেটাকে আমরা বলি পশু জন্তু, তাদের মধ্যে নফস আছে কিন্তু বিবেক নাই, পশুর কাছে কিন্তু বিবেক নাই, বুদ্ধি নেই তাদের কাছে, তাদের কাছে নফস আছে। এই যে তিন সিস্টেমের সৃষ্টি, জগৎ সৃষ্টি আল্লাহ তালা করেছেন, তার মধ্যে দেখেন এক তো পশু, তাদের কাছে নেই কি বিবেক নেই, বুদ্ধি বলতে কিছু নেই, আকল বলতে তাদের কাছে কিছু নেই, তারা যা অর্থাৎ নফস আছে তাদের কাছে, নফসের খায়েশ তারা পূরণ করতে পারে। ফেরেশতাদের কাছে নফস নেই, বিবেক আছে, আকল আছে, বুদ্ধি আছে। আর মানুষের কাছে আল্লাহ তাবারক তাআলা দুইটাই দিয়েছেন, নফসও দিয়েছেন, বিবেকও দিয়েছেন, আকলও দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, শরিয়াত বোঝার ক্ষমতা দিয়েছেন, দীন ইসলাম বোঝার ক্ষমতা দিয়েছেন। এই ইহকালের মধ্যে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা কিছু হুকুম আহকাম, কিছু শরিয়াতের মাসলা মাসাইল বা দিক নির্দেশনা নবী রসুল পাঠিয়েছেন, যাতে করে আমার বান্দা আল্লাহ তাবারক তাআলার বান্দারা মানুষ যাতে করে এই ইহকালের মধ্যে এসে যেন সে তার নিজের বিবেক দিয়ে সঠিক পথ খুঁজে।
দেখেন আল্লাহ তাআলা বান্দাকে কত পছন্দ করে,
সুবহানাল্লাহ।
এক তো দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়াতে পাঠালেন, পাঠানোর পরে এই যে যে বিষয়টি আমি বললাম যে আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা গুনাহও করতে পারি, ভালো কাজও করতে পারি, আবার খারাপ কাজও করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য নবী রাসুল কিতাব পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? বান্দা যেন ওই নবী রাসুল এবং কিতাবের দেখানো পথ অনুযায়ী চলে, যেন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহ তাআলার যে জান্নাত রয়েছে এই জান্নাত যেন অর্জন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা দিক নির্দেশনাও দিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা কত ভালোবাসেন। আর ইহকালে এসেছি, এখন ইহকালে আমরা কী কী করব, কী কী চলব, এই ব্যাপারও আমাদেরকে কিন্তু ওই কিতাব আমাদেরকে বলে দেয়, নবী রাসূল আমাদেরকে বলেছেন যে আমরা যদি এই কাজটা করি তাহলে এটা আমার জন্য ভালো, এই কাজটা যদি আমি না করি তাহলে এই কাজটা আমার জন্য খারাপ।
খারাপ
এই রাস্তায় গেলে আমি কী করব, খারাপ রাস্তায় গেলে আমি আমার ঠিকানা হবে জাহান্নাম, ভালো রাস্তায় গেলে আল্লাহ তাআলার মারিফত পাবো, আল্লাহ তাআলাকে চিনতে পারবো, আল্লাহ তাআলাকে জানতে পারবো, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারবো, এরপরে আল্লাহ তাআলার দয়াতে আল্লাহ তাআলার জান্নাতে যেতে।
যদি আল্লাহ তাআলার দয়া আর ভালোবাসার কথা তুলে ধরি ইহকাল আর পরকালের মধ্যে, এরপরে ইনশাল্লাহ এই হাদিসটা শুনিয়ে জুনায়দের কাছে আমরা নাতে রসুল শুনবো আল্লাহ তাআলা কতটুকু ভালোবাসেন বান্দাকে। এটা যদি আলোচনা করা হয় এর ব্যাপক, এর বিস্তারিত এত বিশাল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে মোবারকা কোনো এক সাহাবি থেকে এটা বর্ণিত হয়েছে কি একজন ব্যক্তি সে তার মায়ের সাথে খারাপ আচরণ করত, খারাপ আচরণ করত, তো সে যখন ইন্তেকাল করলো, মারা গেল, তো মারা যাওয়ার পূর্বে তার সাকারাত চলতেছিল, খুব কষ্ট যন্ত্রণা, মৃত্যুর এক যে যন্ত্রণা হয়ে থাকে, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওখানে উপস্থিত হলেন। তো উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন তার এই অবস্থা কেন, তো সাহাবা একরাম বললেন কি সে তার মায়ের সাথে বেয়াদবি করত, মাকে হয়তো বা কষ্ট দিত বেশি পরিমাণে, এ কারণে আজকে তার এই অবস্থা। তো বলল তার মাকে ডেকে আনো, তার মাকে বলো সে যেন ক্ষমা করে দেয়। তো মাকে ডাকালো, মা বলল না, সে আমার সাথে এত অন্যায় করে, সে এত কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করবো না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, ক্ষমা যখন করবে না এক কাজ করো, তোমরা কিছু আগুন জ্বালানোর কিছু ব্যবস্থা করো, যাতে করে আগুন জ্বালিয়ে তার মায়ের সামনে তাকে পোড়ানো যায়। কেন? এই জন্য কি তাকে তার যে মৃত্যুর যন্ত্রণা কষ্টটা যে আছে তার চাইতে এই আগুনে পুড়িয়ে মেরে ফেলা তার চাইতে ভালো, এত কষ্ট সে সহ্য করতে পারতেছে না। রসুল বলেন কি আমার চোখে আমি দেখি সে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না। তো তার মা তো বুঝতেছে না তার ভিতরে কেমন কষ্ট অনুভব হচ্ছে, তার সাথে কেমন আচরণ করা হচ্ছে এই মুহূর্তে। তো রসুল বললেন কিছু আগুন জ্বালানোর কিছু ব্যবস্থা করো, তার মায়ের সামনে তার সন্তানকে আগুনের মধ্যে ছেড়ে দাও। তো সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান কিছু আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন আর ওই ছেলেটাকে নিয়ে আসলো আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। তো মা বললেন না না, আমার ছেলের সাথে এমন আচরণ করিয়ে না, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি মায়ের চেয়েও শত গুণ বেশি দরদি, শত গুণ বেশি মোহাব্বত করে, ভালোবাসেন স্রষ্টা আল্লাহ তাবারক তাআলা বান্দাকে। আল্লাহ ভালোবাসেন বান্দাকে, সহজ পথ দিয়েছেন, নাজাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন, সঠিক পথ দিয়েছেন। এরপরে যদি আমরা ইহকালে সঠিক পথ অনুসরণ না করি তবে সেটা হবে আমাদের জন্য দুর্ভোগ। হ্যাঁ, নাতে রসুল শুনি আমরা ইনশাল্লাহ এরপরে আবার আলোচনায় ফিরবো ইহকাল এবং পরকাল। জি জি
তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিব রহমান আমি কি নগণ হাসরে মাঠে তুমি রাখিও আমায় মান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিব রহমান মরণে কালে যখন ধোকা দিবে শয়তান 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 দিদার দিয়ে আমার করো রাখাই মান দিদার দিয়ে আমার করো রাখাই মান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিব রহমান একাকী কবরে রইব কে মন করে একাকী কবরে রইব কে মন করে একাকী কবরে রইব কে মন করে তোমারি দিদারে কর ধন্য মোরে সওয়াল জবাব আমার করিও গো আসান সওয়াল জবাব আমার করিও গো আসান সওয়াল জবাব সওয়াল জবাব আমার করিও গো আসান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিব রহমান সবাই ভুলে যাবে মোরে পিতা মাতা সবাই ভুলে যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিব রহমান পিপাসায় কাতর যখন হব আমি পিপাসায় পাশায় কাতর যখন হব আমি করায়ো কাউসার পান হে নবী দয়াবান করায়ো কাউসার পান হে যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিব রহমান আমল নামা যখন মাপা হবে আমার আমল নামা দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিব রহমান
আল্লাহ 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 রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেক নজর নেক দয়া যেন আমাদের উপরে হয়ে যায় যেন আমরা দুনিয়াতে ইহকালে যেন নেককার হতে পারি যুবক ভাইদের জন্য অনেক বড় মেসেজ অনেক বড় মেসেজ যখন ছোট ছিলাম আমরা আমরা ছোট থাকার কারণে না ভুল বুঝতাম না সমাধান বুঝতাম কোনোটাই বুঝতাম না আর আমাদের উপরে বাবা মার কোনো শাসনও ছিল না কেননা আমি ছোট যখন ধীরে ধীরে আমি কিশোর এরপরে যুবক হয়ে গেলাম ভালো মন্দ বোঝার শক্তি হলো কোনো ভুল করলে বাবা মার পক্ষ থেকে বারবার শাসন করা হতো সেই শাসনটা আমাদের কাছে ভালো লাগে না সেই শাসনটা মনে হয় আমার উপরে জুলুম করা হচ্ছে শাসনটা মনে হয় আমার স্বাধীনতা বলতে কিছু নেই সেই শাসনটা মনে হয় আমার বাবা মা এমন কেন হলো। বাবা মা যদি নামাজি আর আল্লাহওয়ালা ব্যক্তিত্ব হয়ে থাকেন, সন্তানকে নামাজের কথাই বলবেন, সন্তানকে ভালো কথাই বলবেন, সন্তানকে শরীয়তের হুকুমগুলোই শোনাবেন, আর সন্তান যদি এটাকে মনে করে জুলুম, সন্তান যদি এটাকে মনে করি আমার বাবা মা কেন এমন হলো, এভাবে যদি আমরা বলতে থাকি, তবে যখন দুনিয়া থেকে বিদায় নিব, ইহকালের সময়টা আমার পার হয়ে যাবে খালি হাত, যেভাবে দুনিয়াতে এসেছিলাম খালি হাত নিয়ে, এভাবে মুষ্টি বাঁধা অবস্থায় আমাকে এভাবে যেতে হবে। হয়তো বা আত্মীয় স্বজন সাহস করে কেউ আমি মারা যাওয়ার পর আমার হাতের মুষ্টিটা খুলে দিবে, খুলে দিবে কষ্টের কারণে, যন্ত্রণার কারণে। অনেক মানুষ মৃত্যুর সময় সহলবায় হাত এভাবে থাকে, মুষ্টি বাঁধা থাকে, কষ্টের সময় এভাবে শক্ত করে ধরে হাতকে। কিন্তু যদিও আত্মীয় স্বজন বা যারা পাশে থাকবে এটা খোলার চেষ্টা করবে, গোসলের সময়টা খুলে আপনাকে ভালো করে এটাকে ধোয়ার চেষ্টা করে, কিন্তু আপনি যে খালি হাতে আসছি, আমাকে খালি হাতে যেন যেতে না হয়, এ দুনিয়া থেকে কিছু অর্জন করে, কিছু পেয়ে যেন আমরা যেতে পারি। কয়েকটা এসএমএস পড়ি, কমেন্টস পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনায় আসি আমরা। ফরাদ ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আবদুল্লাহ তালুকদার ভাই আমাদের সাথে আছেন, হেলাল ভাই চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন। এরপরে আরেকজনও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, অনুষ্ঠানটি দেখছি, খুব ভালো লাগে, প্রতিদিন দেখার চেষ্টা করি। হাফিজ খুরশিদ ভাই আমাদের সাথে আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রোহানও আমাদের সাথে আছেন, হোসাইন আলী ভাইও আমাদের সাথে আছেন, তিনি একটা কমেন্টস করেছেন, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমিনুল ভাই আমাদের সাথে আছেন, তিনি বললেন, জাকির ভাই, সোহেল ভাই কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করবেন, আপনারাও আশা করি ভালোই আছেন দর্শক শ্রোতা। এরপরে শাহ আলম ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করছেন, প্রতিদিন সাথেই থাকেন শাহ আলম ভাই। এরপরে আরেকজন খুব সুন্দর একটি কমেন্টস করেছেন চট্টগ্রামের ভাষায়, পর্ব শোনাবো, একটু পরে শোনাবো, দর্শক অপেক্ষায় থাকুক ইনশাআল্লাহ তালা। আরেকজন আমাদেরকে রফিকুল ইসলাম ভাইও সাথে আছেন, তিনিও লিখলেন মাশাআল্লাহ। শাহজালাল কাদরি ভাইও আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। এরপরে আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, খুব সুন্দর একটি অনুষ্ঠান, রহমতপূর্ণ প্রভাত, প্রতিদিন দেখার চেষ্টা করি। আজম ভাই লিখছেন চট্টগ্রাম থেকে, তিনি বললেন, জাকির ভাই শেষে দোয়া গর্জুন আর আল্লাহ। জি ইনশাআল্লাহ তালা, আপনাদের জন্য বলতে আমাদের জন্য দোয়া করবেন, এটাই বলতে ইনশাআল্লাহ তালা দোয়া করি, আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে সবাইকে পথ চলা সহজ করে দিক, আমাদের ইহকালটা সুন্দর মতো গুছিয়ে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দিক, যাতে করে পরকালে আমরা শান্তি লাভ করতে। রবিউল ভাই আমাদের সাথেই আছেন। এরপরে জুনাইদ ভাই সিলেট জুন মৌলভীবাজার কাবিনার শ্রীমঙ্গল থেকে আমাদের সাথে আছেন। এরপরে আরেকজন আছেন আহমদ হোসেন ভাই, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। নজরুল ভাই আমাদের সাথে আছেন, অনেকেরই কমেন্টসগুলো পড়েছি, কিছু আলোচনা করি, এরপরে আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো আবার ইনশাআল্লাহ তালা। সোহেল ভাই, যেটা আমরা আলোচনা করছিলাম ইহকাল এবং পরকালে,
দুনিয়াতে নিজের সন্তানদেরকে এই কথাটা বলে থাকি যে পড়ালেখা করে, যে গাড়ি ঘোড়া চড়ে সে
চড়ে সে,
অর্থাৎ বাচ্চাদেরকে তাদের ফিউচার দেখানো হয়। ছোট যারা রয়েছে সন্তানদেরকে আমরা ফিউচার দেখাই, যেন সে ফিউচারটা যখন দেখবে যে আমি ফিউচারটা এরকম হবে, কি করলে, এই কাজ করলে, অর্থাৎ আমরা এই যে চাকরি, অর্থাৎ দুনিয়ার মধ্যে যাই করি ফিউচার ভেবে আমরা প্রতিটা কাজ করি। কেউ পড়ালেখা করছে এই উদ্দেশ্যে যে ভালো চাকরি পাবে, ভালো কোনো কাজ করতে পারবে, ইঞ্জিনিয়ার হবে বা যে কোনো ডিপার্টমেন্টে যাক, সে ভালো করবে, এই জন্য সে দুনিয়াতে পড়ালেখা করে। এখন যদি মনে করেন ইঞ্জিনিয়ার না হওয়া হতো তাহলে কিন্তু পড়ালেখা করতো না। ঠিক তেমনি মনে করেন কেউ অনেক বাড়ি গাড়ি করতে চায়, তাহলে তাকে দুনিয়াতে কর্মঠ হতে হবে, তাকে টাকা ইনকাম করতে হবে। তো এরকমই যদি আমরা আমাদের ফিউচার নিয়ে প্ল্যানিং করি, তাহলে আমাদের দুনিয়াতে কী করতে হবে তা আমরা অটোমেটিক পেয়ে যাব। যেমনটি আমরা যদি দুনিয়াতে অনেক নাম কামাতে চাই, তাহলে দুনিয়াতে ভালো কাজ করতে হবে, তাহলে আমরা নাম কামাতে পারবো। ঠিক তেমনি আমরা যদি আখিরাতে আমাদের জন্য কী কী স্টেপ রয়েছে এগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, বা আমরা যদি এই বিষয়গুলো নিয়ে একটু জানতে পারি যে আমরা আখিরাতে এই এই ধাপ রয়েছে, এই ধাপগুলোকে আমাকে এভাবে অতিক্রম করতে হবে, তাহলে আমাদের কি দুনিয়াতে ইহকালে কি করতে হবে তা আমরা সহজে বুঝতে পারব। প্রথমত ইহকাল থেকে যখন পরকালে যাব, এর মধ্যে প্রথম যেই বাধা বা প্রতিবন্ধকতা তা হচ্ছে মৃত্যু। যখনই আমাদের মৃত্যু আসবে, মৃত্যু হওয়ার পরে, মারা যাওয়ার পরপরই আমাদের আখিরাতের পরকালের স্টেপ শুরু হবে। তো মৃত্যু যন্ত্রণা এমন বলা হয়েছে কিতাবের মধ্যে যে যদি একটি কাটা যুক্ত গাছ, এই গাছ যদি মানুষের পেটে ঢুকিয়ে দেওয়া হয়, আর এই গাছের যে কাটা রয়েছে, এক একটি কাটা মানুষের পেটের এক একটি শিরা উপশিরাতে বিদ্ধ হয়, এরপরে এই গাছকে ঘুরানো হয়,
আল্লাহ,
ঘুরিয়ে এরপরে টান দিলে, টান দিয়ে বের করলে যত কষ্ট হয়, একটু চিন্তা করে, আমাদের হাত কেটে গেলে, আমাদের শরীরে কোথাও যদি একটু ক্ষত সৃষ্টি হয়, আমাদের কত যন্ত্রণা হয়, আর ওই জায়গায় একটা কাঁটাযুক্ত গাছ আমাদের পেটে ঢুকিয়ে দিয়ে এর প্রতিটি কাঁটা এক একটি শিরা উপশিরায় আটকে যাবে, এরপর এটিকে মোচড় দিয়ে ঘুরানো হবে, এরপরে বের করা হবে, কত কষ্টের একটা বিষয়। মৃত্যু যন্ত্রণাকে বলা হয়েছে, এত মৃত্যু যন্ত্রণা হচ্ছে এরকম। এরপরে যখন আবার আমরা মারা যাব, মারা যাওয়ার পরে আমাদের প্রথম যে ধাপ তা হচ্ছে কবর। হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে অত্যধিক কান্না করতেন, কান্না করতে করতে নিজের চোখ দিয়ে পুরো মানে চেহারা তিনি ভিজে ফেলতেন। তো কেউ তাকে জিজ্ঞাসা করল, হুজুর আপনাকে অন্য কোনো আলোচনা, আখিরাতে তো আরও অন্যান্য আলোচনা রয়েছে, আপনার পুল সিরাত রয়েছে, মিজান রয়েছে, হাশরের ময়দান রয়েছে, ওই আলোচনা শুনলে আপনাকে এত কান্না করতে দেখি না, কিন্তু যখনই কবরের আলোচনা হয়, আপনি কবরের পাশে উপস্থিত হন, এত কান্না করেন। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মানুষের একেবারে প্রথম যে ধাপ মৃত্যুর পরে তা হচ্ছে কবর। এই কবরের মধ্যে, কবর এমন একটা ঘাঁটি, যে ব্যক্তি কবরের মধ্যে যদি মুক্তি পেয়ে যায়, তাহলে তার বাকি যে ঘাঁটিগুলো রয়েছে, এই ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর যে এই কবরের মধ্যে আটকে যায়, তার পরবর্তী যে ধাপগুলো রয়েছে, এই ধাপগুলোতে সে আটকে যায়। কবরের আজাব কেমন, যদি আমরা দুনিয়াতে ভালো আমল না করি, তাহলে কবর এমন হবে যে কবর ওই জাহান্নামের আজাব যে রয়েছে, আজাবের একটা টুকরো হয়ে যাবে। মানুষ যারা গুনাহগার হয়, কবর তাকে দুই পাশ থেকে এমনভাবে চাপ দেয় যে তার এক হাড় আরেক হাড়ের মধ্যে ঢুকে যায়। তো এত কষ্ট হচ্ছে কবরের। এরপর ঠিক তেমনি যদি আমরা হিসাব নিকাশের দিকে যাই, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে, এই হিসাব নিকাশও আমরা তো দুনিয়াতে একদিন অতিবাহিত করে দিচ্ছি খেলায় ফেলায়, কিন্তু কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। সেখানে এত হবে, এখন তো সূর্য কত উপরে, কত 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 উপরে, কিন্তু তখন মাত্র সূর্য থাকবে সোয়া মাইল উপরে। তো এত কঠিন অবস্থা যদি আমরা চিন্তা করি,
কঠিন একটা সময়।
ঠিক এভাবে আখিরাতে যে প্রতিটি ধাপ রয়েছে সবগুলি খুবই কঠোর। হ্যাঁ, তার জন্য যে দুনিয়াতে ভালো কাজ না করবে, কিন্তু যে দুনিয়াতে ভালো কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার রিয়াজত করবে, আল্লাহ তাআলার আনুগত্য করবে, আল্লাহ তাআলার হুকুম মানবে, আল্লাহ তাআলা যা বলেছে তা পালন করবে, এই বিষয়গুলি যদি সে কোনো বান্দা করে থাকে, তাহলে মৃত্যু যন্ত্রণা বলা হয় যে একটা মা তার সন্তানকে কোলে নিলে, বুকে নিলে কেমন আদরের মতো একটা কোমল ই থাকে, মৃত্যু যন্ত্রণা তার ওরকম সহজ হবে। ঠিক তেমনি যখন তাকে কবরে রাখা হবে, কবরে রাখা হলে মা যেরকম কোলে নিলে যেরকম, ঠিক তার কবর তার সাথে ওরকম ব্যবহার করবে। কিয়ামতের ময়দানে গিয়ে সে কী করবে, তার যে সওয়াল জবাব অর্থাৎ হিসাব নিকাশ তাড়াতাড়ি শেষ হবে, পুল সিরাত তার জন্য, যদি সে নেক আমল করে তো ওই নেক আমল তাকে পুল সিরাত পার করতে সাহায্য করবে, মিজানে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। এই জন্য আখিরাতে যে বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত।
এখানে একটি বিষয় সোহেল ভাই, সেটা হলো গিয়ে কবরে যখন কোনো মৃত্যু ব্যক্তিকে রাখা হয়, কোনো লাশ কবরে রাখা হয়, এর ব্যাপারে আসছে। এখন মানুষ তো আমরা এমনি দেখি সে মারা গেছে, কিন্তু যে ব্যক্তি মারা যায় সে মাত্র স্থান পরিবর্তন হয় তার, কিন্তু সে সব কিছু অনুভব করতে পারে। আপনার টাকা পয়সা কোন কাজে আসছে, আপনার সন্তান আদি আপনার জন্য কী করছে, কী ব্যবহার করতেছে, এগুলো আপনি সব দেখতে পাবেন, বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন, কিন্তু আপনি বলার শক্তিটা থাকবে না আপনার কাছে, বা ইশারা করার শক্তি থাকবে না,
বলা এবং চলার
শক্তি নেই, কিন্তু আপনি অনুভব করতে পারেন। এটাও বলা হয়েছে কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয়, এর সাথে যে এর কবরের দাফন করা বা মাটি চাপা দেওয়া, এরপরে আত্মীয় স্বজন চলে যাওয়া, এতটুকু সে যা দেখে কি আমাকে কবর মাটি দিয়ে এরপরে আমার আত্মীয় স্বজন আমার থেকে বিদায় নিচ্ছে, এতটুকু সে অনুভব করে বা দেখে বা বুঝে। এখন একটু চিন্তা করি যে আমাকে একা কবরে রেখে আমার আত্মীয় স্বজন আমার কবর থেকে বিদায় নিয়েছে। এখানে জুনায়েদ ভাই, আমি প্রায় সময় বলে থাকি যে যখন আমাদেরকে কবরে নিয়ে যাওয়া হবে, তো যদি আপন ভাই থাকে বা বাবা থাকে, যদি বাবাকে বলা হয় কি আপনার সন্তান মারা গেছে, আপনি তো সবচাইতে বেশি তাকে ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন, সন্তানকে বাবা ভালোবাসবে এটাই স্বাভাবিক, আর আল্লাহ তালার দয়া এটা, বাবার অন্তরে সন্তানের ভালোবাসা মোহাব্বত থাকে। তো বাবাকে যদি বলা হয় কি আপনার সন্তান মারা গেছে, আপনি সাথে কবরে নামেন তাকে দাফন করার জন্য, লাশ কবরে নামানোর জন্য আপনি নামেন কবরে, তো বাবার থেকে উত্তর আসে অনেক সময়, অনেক বাবার থেকে, তো আমি তো কখনো কবরে নামিনি, কারো সাথে কবরে নামিনি আমি, আমার পক্ষে সম্ভব না, আমার ভয় লাগে। অথচ কবর খোলা, এখনো দাফন করা হয়নি, কোনো ব্যক্তিকে কবরে রাখা হয়নি, সে নামবে কবরে আগে, এরপরে নিজের সন্তানকে হাত দিয়ে ধরে কবরে রাখবে। বাবা, যে বাবা রাত পর্যন্ত আপনার আমার জন্য বসে থাকে খাবার নিয়ে, সন্তান আসলে আমার সন্তানকে সাথে নিয়ে আমি খাবার খাবো, যে বাবা সন্তানের জন্য পরিশ্রম এতটা করে পরিশ্রম, তার সকালটা কীভাবে অতিবাহিত হয় আর সন্ধ্যাটা কীভাবে অতিবাহিত হয় বাবা এটাও অনেক সময় ভুলে যায়, সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। এই বাবাকে যখন বলা হয় সন্তানের সাথে কবরে নামেন, তো বাবা কি বলে, আমার ভয় হয়, আমি যদি এখন কবরে নামি তো হয়তো বা সপ্তাহ পর্যন্ত আমার, এক সপ্তাহ আমার ভিতর থেকে ভয়টা যাবে না, সম্ভব না আমার জন্য। এক ভাই আর এক ভাইকে, আপন ভাই এক ভাই আর এক ভাইকে কি বলে, আমার কলিজার ভাই। এই কলিজার ভাই যখন ইন্তেকাল করে, তখন ভাইয়ের সাথে যখন কবরে নামতে বলা হয়, বলেন না আমার তো ভয় হয়, আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আলিমদেরকে বলে, হুজুরকে বলে বা অন্য মুরব্বীদেরকে বলে, নামতে রাজি না। এই যে একটা পরিস্থিতি, ইহকালটা আমার কীভাবে অতিবাহিত হলো, আর এখন পরকালে যে আমি পা রাখলাম, পুরাটাই পরিবর্তন হয়ে গেল। যে বাবা এত মহব্বত করতো, সে বাবা বলে না আমার পক্ষে সম্ভব না, এটা ছিল ইহকাল, বাবার সাথে একটা ভালোবাসা কেমন ছিল, বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে, পরকালে যখন গেলাম তখন তারাও পরিবর্তন হয়ে গেল কি না আমার পক্ষে সম্ভব নয়। আর পরকালে যেটা রয়েছে, বলা হয় কিতাবের মধ্যে চল ভাই, একটা মাত্র নেকির অভাব, সব কিছু ওকে আছে, আমল নামা পরিপূর্ণ আছে, একটা নেকি হলেই এ ব্যক্তি নাজাত পেয়ে যায়, মাপ পেয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। একটা মাত্র নেকি লাগে, মা সন্তানের দ্বারে দ্বারে ঘুরবে, পাঁচ সাতজন সন্তান থাকে, সবার কাছে যাবে, যে তোমাকে আমি দুনিয়াতে লালন পালন করেছি, দুধ পান করিয়েছি, দশ মাস কষ্ট করে তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছি, তোমাকে তোমার জন্য কি না করেছি, আমার রক্তকে পানি করে দিয়েছি, আজ হাশরের ময়দান, শেষ বিচারের দিন, আমার মাত্র একটা নেকির প্রয়োজন, একটা নেকির প্রয়োজন। কিতাবের মধ্যে ঠিক এভাবেই আসছে, সন্তান বলবে না, ইয়া নফসি আমারটা আমি বাঁচি, মা এরকম নেকি আমারও দরকার, এরকমও নাকি বলে বলবে কি আমি আপনাকে চিনি না, এরকমও নাকি বলা হবে আমি আপনাকে চিনি না। তো একটু চিন্তাটা করি যে দুনিয়াটা, ইহকালটা আমার কিভাবে গেল আর পরকালটা আমার কিভাবে যায়। এক ঘরের মধ্যে বসবাস, এক ঘরের মধ্যে বসবাস, এক পাতিলের রান্না, যে মা আমাকে দশ মাস কষ্ট করে এরপরে দুনিয়ার মুখ দেখালো, যে মা আমাকে তিন বছর পর্যন্ত আমার সকল কিছু পরিষ্কার করলো, চার বছর পর্যন্ত সব কিছু লালন পালন করলো, দায়িত্ব নিল, সে মা যখন একটা নেকির জন্য আসবে তখন বলবো মা আমি তো আপনাকে চিনি না। কেমন এক দুনিয়াতে বসবাস করি, আর সে পরকালটা কেমন হবে যেখানে আদরের সন্তান নিজের মাকে ভুলে যাবে মাত্র একটা নেকির জন্য। তো এই ইহকাল থেকে কিছু অর্জন করা উচিত পরকালে সুখ লাভ করার জন্য। দর্শকের কয়েকটা কলের দিকে যাব, এরপর ইনশাআল্লাহ তাআলা কালামও শ্রবণ করব আমরা। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
আমরা আপনাদের একটু বলছি, আমার স্যারি বলছি, সেটা কামরাঙ্গ মাটি থেকে বলছি, আমি কি কালাসিতে যে আলা হযরতে সবচেয়ে আলা ও আলা আমারা নবী,
মাশাআল্লাহ, সবচেয়ে আলা ও আলা আমারা আমারা নবী, কালাম শুনতে চাইছেন দর্শক শ্রোতা, সাথেই থাকুন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা কক্সবাজার। আমি একটা নাত রাসূল শুনতে চাই, নাত রাসূলটির নাম হলো হাজবি রব্বি জাল্লাল্লাহ,
মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল।
আমি মোহাম্মদ ইমন হোসেন, নারায়ণগঞ্জ বলছি। আমি দাওয়াতে ইসলামকে খুব ভালোবাসি, কিছুদিন আগে থেকে দেখছি যে আমার এলাকায় দাওয়াতে ইসলামের মাদানী কাজ হচ্ছে, তো আমি অনেক খুশি হলাম। দোয়া করবেন আল্লাহ আমার ছেলে তত সামর্থ্য দিয়েছে, তত দিয়ে যেন আমি দাওয়াতে ইসলামের সাথে কাজ করে যেতে পারি ইনশাআল্লাহ। আমাকে একটি নাপের অফিস শুনিয়ে দিন, আমার আত্মার জিন্দাবাদ।
মাশাআল্লাহ, ইমন ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছেন, প্রশংসা করলেন। আর দাওয়াত ইসলামী কিছুদিন আগ থেকে পেয়েছেন, কোন এলাকা তবে আমি জানি না, নারায়ণগঞ্জে অনেক পুরানো কাজ, দাওয়াত ইসলামী অনেকদিন ধরে নারায়ণগঞ্জে কাজ করছে, হয়তো বা আপনার এলাকায় বা আপনি কিছুদিন আগে পেয়েছেন। তারপর আল্লাহ তাআলা শুকরিয়া যে শেষ সময় এসেও বা এই সময়টায় আপনি পেয়েছেন দাওয়াত ইসলামীকে। আমি যখন নতুন নতুন দাওয়াত ইসলামী পাই নারায়ণগঞ্জ থেকেই পেয়েছি, আল্লাহ তাআলা দরবারে এত শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ এমন একটা বয়সে এসে দাওয়াত ইসলামী পেয়েছি যেই বয়সটাতে এসে মানুষ বিগড়ে যায়, অর্থাৎ পথ খুঁজে না পাওয়ার কারণে দিশেহারা হয়ে যায়। এমন দিশেহারা হওয়ার সময়ে ওই মুহূর্তেই দাওয়াত ইসলামী আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপরও মাঝে মধ্যে অনুশোচনা বা আফসুস হতো, সোহেল ভাই আরও আগে কেন পেলাম না, আমি যখন পেয়েছি মোটামুটি কম বয়সেই পেয়েছি আমি, তারপরেও আমার ভিতরটা এমন কাজ করতো কি আমি আরও আগে কেন দাওয়াত ইসলামী পেলাম না, কারণ দাওয়াত ইসলামী আমাকে কোথায় থেকে কোথায় নিয়ে আসছে, আর এই দাওয়াত ইসলামী আমাকে কোন পরিবেশ থেকে কোন পরিবেশ দিয়েছে, এই দাওয়াত ইসলামী আমাকে কোন রাস্তা থেকে কোন রাস্তা দেখিয়েছে, পুরাটাই পরিবর্তন, পুরাটাই পরিবর্তন। তো এই জন্য অনেক সময় ওই সময় যখন দাওয়াত ইসলামী পেয়েছি তখনই ভাবতাম মনে মনে, আল্লাহ আরও আগে কেন পেলাম না, আরও আগে কেন আমি পেলাম না, আরও কিছু ভালো কাজ করতে পারতাম, নেকির কাজ করতে পারতাম, বা দাওয়াত ইসলামী আরও আগে পেলে আরও কিছু হয়তো বা আমি ভালো কিছু পেতাম। বাস এরপর শুকরিয়া আদায় করে যেভাবে ইমন ভাই আমাদেরকে কল করলেন যে আপনার এলাকায় দাওয়াত ইসলামীর কাজ শুরু হয়েছে, আরেকটি অনুরোধ করব ইমন ভাইকে, 20 তারিখ থেকে সম্ভবত নারায়ণগঞ্জ কায়ুমপুরে পুরাতন জামে মসজিদে 7 দিনের ফয়জানে নামাজ কোর্স শুরু হয়। ইমন ভাই যেহেতু ভালোবাসার একটা কথাও আপনি উচ্চারণ করেছেন দাওয়াত দেয় আমার পক্ষ থেকে, আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে বা ভাই ব্রাদার নিয়ে বা যদি নিজের ক্লাস ফ্রেন্ড থাকে অন্য কেউ তাদেরকে নিয়ে 7 দিনের ফয়জানে নামাজ কোর্সে যদি অংশগ্রহণ করতে পারেন, মদিনা মদিনা দাওয়াত ইসলামী পাবেন, আর নিজের আমল পরিবর্তন হবে না, নিজের আমল পরিশুদ্ধ হবে না, এটা তো হতে পারে না। দাওয়াত ইসলামের মধ্যে আসি কেন, নিজেকে সংশোধন করার জন্য, তাই না সোহেল ভাই? দাওয়াত ইসলামের মধ্যে আমরা এই জন্য আসছি, এই জন্য থাকি, এই জন্য ইস্তেকামাতের সাথে থাকতে চেষ্টা করি, আমার আখলাক, আমার চরিত্র, আমার ইবাদত যেন সংশোধন হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। দাওয়াত ইসলামী পেয়েছেন আর ইবাদতকে সংশোধন করে নেবেন না, এটা তো হতে পারে না। তো আমি বলবো কি 7 দিনের ফয়জানে নামাজ কোর্সের মধ্যে অংশগ্রহণ করেন ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামী যে পেয়েছেন, আপনার এই দাওয়াত ইসলামী যে সংশোধনের জন্য, মানুষের সংশোধনের জন্য যে কাজগুলো করে তা আপনি 7 দিনের নামাজ কোর্সের মধ্যে গেলেই ইনশাআল্লাহ তাআলা আপনার অনুভব হবে ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের পরবর্তী কল দেন।
আরিফুল ইসলাম ঢাকা থেকে, আমি একটি নাচ শুনতে চাই।
আচ্ছা, একটি নাচ শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল।
আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ রাকিব বলতেছিলাম। আমার একটা অনুরোধ ছিল, জমি না জমা তোমারে লিয়ে, এই নাচটি শুনিয়ে দিলে আমি অনেক খুশি হব।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখা যাক কতটুকু আগান যায়, দোয়া করবেন। পরবর্তী কল।
জি, আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, জি রাঙ্গামাটি থেকে বলতেছি, নাচটি শুনতে চাই।
জি জি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
মেহেদি হাসান নারায়ণগঞ্জ থেকে, আমি একটি নাচ শুনতে চাই, মদিনায় যাওয়ার দাওয়া ইজাজত।
ব্যস্ততার মধ্যে যখন মাদানী চ্যানেলের সামনে একটু বসি, হৃদয়ে প্রশান্তি চলে আসে। আল্লাহ তাআলা মাদানী চ্যানেল আমাদেরকে কবুল করুক, বারবার জিয়ারতে মদিনা নসিব করুক। আজকের বিষয় সম্পর্কে অবশ্যই আমি মনে করি প্রত্যেকটা বিবেকবান মানুষদের, মুসলমানদেরকে শোনা প্রয়োজন। কেউ একটা খারাপ অর্থ ইউজ করে, যেটা জাকির ভাই বললেন লেনদেনের ব্যাপারে যে কাল দেবে, এটা এই বিষয়টা যেন আমাদের মাঝে না থাকে। সেই না থাকার জন্য কি করতে হবে, এই জন্য কিছু মাদানি ফেলবে।
সাথেই থাকবেন জিলানি ভাই, মাশাআল্লাহ নিগরানে কাবিনা, আল্লাহ তাআলা বরকত দান করুক, সাথে থাকবেন। আমরা আলোচনা করছি ইহকাল এবং পরকাল নিয়ে। যখন আমরা ছোটোবেলায়, এখন পর্যন্ত যে সকল স্টুডেন্টরা রানিং আছেন বা ছোট আছেন, তারাও জানেন কি আমাদেরকে কাল সম্পর্কে পড়ানো হয় না, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তো এই যে অতীতকাল, যেটা সোহেল ভাই আমাদেরকে উদাহরণ সহকারে বুঝালেন, অতীতকাল একটা রুহানি জগতে আমরা ছিলাম। দুনিয়া দেখার পূর্বে যে কালটা ছিল সেখানে কিছু করার ছিল না আমাদের, বাস আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করে রেখেছেন অতীতকাল। আর বর্তমানকাল, এখন আমার সময় কিছু করার বর্তমানকাল। আর জানি আমরা পরকাল তো পরকালই রয়েছে না, ভবিষ্যৎ যেটা আছে এখানে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে, এই বর্তমানকাল থেকে ভবিষ্যৎকালের জন্য কিছু আমাকে নিয়ে যেতে হবে। অনেকগুলো কালামের, নাতে রসুলের অনুরোধ আসছে, একটি কমেন্টস পড়ি এরপরে আমরা নাচ শুনবো ইনশাআল্লাহ। মোহাম্মদ ফরিদুল ইসলাম ভাই, গুলশান এক থেকে দেখতেছে অনুষ্ঠান, প্রতিদিন আমি মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে আপনাদের আলোচনা শুনে, আমার শুনে খুব ভালো লাগে আর কি, আমার জন্য দোয়া করবেন সবাই। আমি একটি কোম্পানিতে জব করি, আমি ছুটিতে যাব 25 তারিখে আমার ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জে, আমার জন্য দোয়া করবেন। জি, আপনার ছুটি 25 তারিখে আর আপনি নিজের ডিস্ট্রিক্টে যাবেন সিরাজগঞ্জে, একটা ছোট্ট একটা অনুরোধ নিয়ে যান আমি জাকিরের পক্ষ থেকে, সেটা হলো সিরাজগঞ্জে গিয়ে দেখবেন যদি মাদানী চ্যানেল ডিসকেবলে না থাকে, চলে না? আচ্ছা, আমাদের জুনায়দ ভাই বলছেন সিরাজগঞ্জে মাদানী চ্যানেল চলে, তো ফরিদুল ভাইয়ের কাছে আরেকটি ছোট্ট অনুরোধ, যেহেতু চলে এখন গিয়ে আপনার আত্মীয় স্বজন যারা আছে, যার বাড়িতে আপনি যাবেন, যে ফ্রেন্ডের বাসায় যাবেন, আপনার নিজের ঘরে মাদানী চ্যানেল অন করবেন, আপনি 12 মিনিট সেখানে বসে মাদানী চ্যানেল দেখবেন। অবশ্যই অবশ্যই আপনার বন্ধু বা যে বাড়িতে আপনি যাবেন আপনার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করবে, ফরিদ এই চ্যানেলের মধ্যে কী পাইছো তুমি, তখন তাদেরকে নেকির দাওয়াত দেওয়ার সহজ একটা পথ বের হয়ে আসবে। আপনি বলবেন এখান থেকে আপনি যা শিখছেন, যা দেখলেন, যা বুঝলেন, এটা তাদেরকে বুঝাবেন আর তাদেরকে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিবেন। একটা কথা বলি ফরিদ ভাই, সেটা হলো আপনি এই 25 তারিখে বাড়িতে গিয়ে যদি 10 জন আত্মীয়র বাড়িতে যান বা 10 জন মানুষের বাড়িতে যান, ফ্রেন্ডের বাসায় যান, আর যদি এই 10টা ফ্যামিলিতে মাদানী চ্যানেল অন হয়ে যায়, তারা দেখা শুরু করে, 10টা ফ্যামিলি যদি আল্লাহ তার রাসুলের আনুগত্যের মধ্যে চলে আসে, শরীয়তের হুকুমের মধ্যে চলে আসে, হারাম কাজ থেকে বেঁচে যায়, বেপরদিগি থেকে বেঁচে যায়, এইরকমের যদি আপনি খারাপ কাজ থেকে এই 10টা ফ্যামিলিকে বাঁচাতে পারেন, মাত্র আপনার একটা ছোট্ট নেকির দাওয়াত, মাদানী চ্যানেল দেখুন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, ভালো একটি চ্যানেল। আপনি যা পেয়েছেন এই চ্যানেল থেকে শুধু এতটুকু বলেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা ওই পরিবারগুলো অবশ্যই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেকগুলো নাতের অনুরোধ শুনি আমরা নাতের রসুল, এরপরে আবার শেষ কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ।
গুনাহের যায় না যে আভাস আমার ইয়া রাসূলাল্লাহ, গুনাহের যায় না যে আভাস আমার ইয়া রাসূল, রিসালত ইয়া রাসূলাল্লাহ গুনাহ করে কো শব্দ গুনাহ করে পরে মন হলো পাথরাধি অধিক শক্ত কোথায় গিয়ে বলি আমি এই দুঃখ
আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাক। আসলেই যে কালাম এখন শুনলাম আমরা, বারবার তওবা করি, বারবার গুনাহের মধ্যে ফেসে যাই, বারবার তওবা করি, বারবার ফেসে যাই, এর জন্য সুন্দর একটি মহল, পরিবেশ, সঙ্গ দরকার। না হয়তো এভাবেই চলতে থাকবে, এই ধারাবাহিকতা এভাবেই চলতে থাকবে। গুনাহ তো তওবা তো করি, কিন্তু গুনাহ থেকে কতটুকু বাঁচতে পারলাম? আর গুনাহ থেকে বাঁচার জন্য ভালো ব্যক্তিদের, ভালো মানুষের, যারা গুনাহ থেকে বাঁচতে পেরেছেন, এই সকল ব্যক্তিদের যখন সংস্পর্শে থাকতে পারবো, তাদের সহবতে থাকতে পারবো, তখন আমরাও নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবো। ইহকাল আর পরকাল নিয়ে আমাদের জিলানি ভাই, গোলাম জিলানি ভাই খুব সুন্দর কয়েকটি কথা বলেছেন। আসলেই ইহকাল আর পরকাল এমন একটি বিষয়, হয়তোবা মাঝে মধ্যে মানুষ ভুলেই যায় নিজেদের ইহকাল আর পরকালের ব্যাপারে। সোহেল ভাই থেকে আরও কিছু আলোচনা করি, আর সময়ও প্রায় একেবারে শেষের দিকে। সোহেল ভাই আর কিছু মাদানি ফুল।
কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যার অনুবাদ কানজুল ইমান থেকে এভাবে নেওয়া হয়েছে, এবং এই পার্থিব জীবন তো কিছুই নয়,
রাইট,
কিন্তু খেলাধুলা মাত্র, এবং নিশ্চয় আখিরাতের ঘর অবশ্য সেটাই সত্য জীবন, কত উত্তম ছিল যদি তারা জানতো। আসলে যারা এগুলো নিয়ে চিন্তাভাবনা করে, ইহকাল এবং পরকাল, তারা এই বিষয়টি উপলব্ধি করতে পারে যে বিষয়টি আমরা পূর্বে আলোচনা করেছি, দুনিয়া হচ্ছে শস্য ক্ষেত্র, একটা খেলার মাঠ, এখানে আমরা যা করব তার রেজাল্ট আমরা পরকালে পাবো। এই কারণে আমাদের উচিত আমরা যেন এই ইহকালের জীবনকে প্রাধান্য দিই আখিরাতের জন্য। যেমনটি হাদিসে মোবারকা রয়েছে, জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করার জন্য। তো ঠিক তেমনি আমাদের উচিত আমরা যেন পরকালের পূর্বে আখিরাতকে প্রাধান্য দিয়ে। পাঁচটি জিনিস কেমন, মৃত্যুর আগে দুনিয়ার জীবনকে মূল্যায়ন করতে বলা হয়েছে, অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করতে বলা হয়েছে, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে মূল্যায়ন করতে বলা হয়েছে, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনের সময়কে মূল্যায়ন করতে বলা হয়েছে, অভাব বা দারিদ্রতার আগে সচ্ছলতা বা প্রাচুর্যকে মূল্যায়ন করতে বলা হয়েছে। এখানে যদি আমরা একটু চিন্তা করি, একটা ব্যক্তি, আসলে আমরা সবাই নিজেকে বুদ্ধিমান মনে করি, একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি হিসেবে নিজেকে মনে করি যে আমি ইন্টেলিজেন্ট, দুনিয়াতে আমি এই কাজ করেছি, ওই কাজ করেছি, এই কাজ করব, ঠিক আছে দুনিয়ার দিক দিয়ে। কিন্তু প্রকৃতপক্ষে ইন্টেলিজেন্ট সেই, বুদ্ধিমান সেই, যে ক্ষণস্থায়ী। আমরা জানি, এটা আমরা জানি, প্রতিটা ব্যক্তি এটা স্বীকার করবে, দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী। যতদিন আমি বেঁচে আছি, কেউ 10 বছর বয়সে মারা যায়, কেউ 15-20, কেউ 50, হাইস্ট 100 বছর। 100 বছর পরে হয়তো খুব কম ব্যক্তি জীবিত থাকে, অর্থাৎ মারা যায় 100 বছর। কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নিব, এরপরে যেই কালে যাব, যেই জগতে যাব, ওই জগতে আমাকে অনন্তকাল, ওই কালের কোনো হিসাব নেই, ওইখানে আমাকে থাকতে হবে। বুদ্ধিমান তো সেই যে আখিরাতকে, ওই চিরস্থায়ী যে ঠিকানাকে, সেটাকে সজ্জিত করবে। আজকে আমরা অনেক পড়ালেখা করি, অনেক টাকা ইনকাম করি, কেন, নিজের ভবিষ্যৎকে সৌন্দর্য করতে, সৌন্দর্যমণ্ডিত করতে, সাজানোর জন্য সাজিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে মারা যাব, এই বাড়ি করলাম, দালান করলাম, এটা রয়ে যাবে, এটা আমি নিয়ে যেতে পারবো না। তাহলে বুদ্ধিমত্তা এটার মধ্যে হলো না, বুদ্ধিমত্তা তো এটাই যে আমি আখিরাতে নিজে ঘর কিভাবে
নিয়ে যেতে পারবো,
আখিরাতে আমি ঘর কিভাবে বানাতে পারবো, আখিরাতে কিভাবে আমি নিজের দালান কোঠা বানাতে পারি, আমি কিভাবে নিজের জায়গাকে পাকাপোক্ত করতে পারি, যে না ওইখানে গিয়ে আমি আরাম আয়েশে থাকতে পারবো। এই চিন্তা যে করবে সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। কেননা আমাদের এইটা, এখান থেকে আমরা তো চলে যাব, বিদায় নিব, এই কোনো কিছু আমার কাজে আসবে না। এখন অনেকে বলে নিজের সন্তানকে তো বড় করার জন্য, তার জন্য তো কিছু রেখে যেতে হবে, এই জন্য আমি পরিশ্রম করছি, ঠিক আছে। একটু চিন্তা করি, আমার জন্য কি আমার বাবা কিছু রেখে গিয়েছিল? আমার বাবা হয়তো আমার জন্য কিছু রেখে জানে, তো আমি যে নিজের সন্তানকে, সন্তানের জন্য রেখে যাব, এটা ঠিক আছে, আলাদা বিষয়, এটাও মেনে নিলাম। কিন্তু একটু চিন্তা করি, আমি চলে যাওয়ার পর আমি যে সম্পদ রেখে যাচ্ছি, এই সন্তান যে এটা সঠিক ব্যবহার করবে, এটার কি গ্যারান্টি আছে?
রাইট,
আমি যে 1 কোটি টাকা রেখে গেলাম, একটা 5তলা বিল্ডিং রেখে গেলাম, এই বিল্ডিং থেকে সে যে ভাড়া পাবে বা যে উপকার নেবে, এটা ভালো কাজে খরচ করবে, এমন কোনো গ্যারান্টি নেই।
এই বাড়ি যে করতেই পারবেন, এটারই বা গ্যারান্টি কি আছে?
সে এটা, হ্যাঁ, এখানেও কিন্তু কথা আছে যে আমি যে বাড়ি নিয়ত করলাম, কিছু টাকা জমালাম, বাড়ি করবো, এর পূর্বে যদি আমি মারা যাই,
মৃত্যুর জন্য পরকালে গমন করার জন্য কোনো বয়সে
মানে কোনো সীমাবদ্ধ নেই, নির্দিষ্ট সময় নেই যে আমি 100 বছর হলে তারপর আমি মারা যাব, এটা নেই। আমি যখন খুশি তখন মারা যাবো, এই জন্যই আমাদেরকে ফোকাস করা উচিত নিজের আখিরাতের প্রতি, পরকালের প্রতি। পরকালকে যদি আমরা ফোকাস করি, আর ওই ফোকাসটা করে আমরা যদি দুনিয়াতে ওই হিসাবে কাজ করি, তাহলে ইনশাআল্লাহ তাহলে আমরা পরকালের যে ঘাটিগুলো রয়েছে সেগুলো থেকে মুক্তি পাবো। আসলে আমরা চিন্তা করি না, পরকালের যে ঘাটিগুলো রয়েছে অত্যন্ত 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 কঠিন, যা বুজুর্গানের দিন যারাদেরকে আমরা অনুসরণ করি তারা পর্যন্ত এই ব্যাপারে আমাদেরকে তারগিব দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, যেন আমরা এগুলো নিয়ে চিন্তাভাবনা করি। আখিরাতের ভয়াবহতা, আমিরা শুনে দামাত বারাকাতুল্লাহ আলিয়া কবরের পরীক্ষা রিসালা লিখেছেন, কিয়ামতের পরীক্ষা, কুসরাতের ভয়াবহ, আলাদা বিষয়ে তিনি রিসালা লিখেছেন।
এখানে সোহেল ভাই জি, যখনই আল্লাহওয়ালা ব্যক্তিদের সামনে জাহান্নাম নিয়ে আলোচনা করা হতো,
আহা,
এক একজনের কান্না, এক একজনের মানে অবস্থা এমন হয়ে যেত, তারা নিজের অবস্থাতে নিজেরা থাকতো না, তাদের হালতটাই পরিবর্তন হয়ে যেত। যেমন আছে না, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী, কাজের লোক, তো বলল হুজুর আজকে রাতে আমি স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখেছো? তো ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষ বা অন্য অন্য ব্যক্তি, তার ধারাবাহিকতার অর্থাৎ তার পূর্বে যারা বাদশাহ ছিল তাদের নাম নিয়ে এনে বলতে লাগলো, অমুক ব্যক্তিকে দেখলাম সে পুলসিরাত পার হয়, পুলসিরাতের উপরে সে উঠছে, পা রাখছে, কেটে পুলসিরাত থেকে কেটে সে নিচে পড়ে গেছে, জাহান্নামে পড়ে গেছে। আচ্ছা, তারপরে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে 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 সে যখন আমিরুল মুমিনিন ছিল, বাদশাহ ছিল, তার নামটা আসছে, দাসী বলল হুজুর শেষে দেখলাম আপনিও পুলসিরাতের উপরে আসছেন। এর এই কথা শুনে দাসীর মুখে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। কিন্তু দাসীর উদ্দেশ্য এটা ছিল না কি আপনিও পড়ে গেছেন, এটা তিনি বলবেন না। তো যখন হুশ ফিরে আসলো, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তার সেই দাসী, হুজুর আপনি তো অজ্ঞান হয়ে গিয়েছেন, খোদার কসম আমি দেখছি আপনি সহি সালামত পুল সিরাত পার হয়ে গেছেন। তো তারা পুল সিরাতের কথা, জাহান্নামের কথা, আজাবের কথা শুনলেই তার তাদের মধ্যে এক কম্পন সৃষ্টি হয়ে যেত, ভয়াবহতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যেত। আরেক আল্লাহর ওলির ব্যাপারে আসছে না কিতাবের মধ্যে কি তাকে বলা হয়েছে, যদি জাহান্নাম থেকে একটি সুই পরিমাণ ছিদ্র দিয়ে হাওয়া বাতাস যদি দুনিয়াতে ছাড়া হয়, মানে সুইটা কত চিকন থাকে, একটা ছিদ্র করে দেওয়া হয়, ওখান থেকে যদি হাওয়া বাতাস যদি দুনিয়াতে প্রবেশ করে তবে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, এত গরম
হয়ে যাবে।
আমি গতকালকে ইহকাল আর পরকাল নিয়ে যখন অধ্যয়ন করতেছিলাম সোহেল ভাই, তখন দেখলাম বর্ণিত রয়েছে কিতাবের মধ্যে মানুষকে যখন জাহান্নামের আগুনে ছাড়া হবে, মানে আমি শুনেই না আমার চোখ থেকে পানি চলে আসছে কালকে, যখন এটা লেখা যে যখন কোনো ব্যক্তিকে আজাবের গুনাহের কারণে তাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুন থেকে তাকে তুলে যখন দুনিয়ার আগুনে রাখা হবে সে আরামে ঘুমিয়ে যাবে। একটু চিন্তা করি জুনায়েদ ভাই, কেমন সে আগুন, জাহান্নামের আগুনে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, সেখান থেকে তাকে তুলে নিয়ে যদি দুনিয়ার আগুনে ছাড়া হয় তো সে আরামে ঘুমিয়ে যাবে। আগুন তো আগুন, সে কেমন, সে জাহান্নামের আগুন কেমন তাইলে, যে আগুন থেকে বের হয়ে আসে দুনিয়ার আগুনে যদি তাকে নিক্ষেপ করা হয় সে আরামে ঘুমিয়ে যাবে, শান্তি পাবে, শীতল হয়ে যাবে দুনিয়ার আগুনে। তো দুনিয়ার আগুনটা কেমন আমরা বুঝতে পারি, সেটা থেকে কত গুণ জ্বলন্ত, কত গুণ তাপ বেশি হবে জাহান্নামের আগুন।
জাহান্নামের আগুন যে রয়েছে এটা দুনিয়ার আগুনের অর্থাৎ জাহান্নামের আগুনের 70% এক ভাগ হচ্ছে দুনিয়ার আগুন, কিতাবের মধ্যে বর্ণিত হয়। তো আমরা একটু চিন্তা করি দুনিয়ার আগুনে যে হাত রাখলে হাতের অবস্থা কি হয়, আমরা নিজেরাও দেখেছি যে আগুনের জলে কত লোক মারা গিয়েছে, তাদের চেহারা পর্যন্ত চিনা যায় না, তাদের পরিচয় পাওয়া যায় না, এরকম হয়। এই আগুনের চাইতে 70 গুণ উত্তপ্ত জাহান্নামের আগুন সেখানে যখন রাখা হবে তখন আমাদের কি অবস্থা হবে। বলা হয় জাহান্নামের সবচাইতে ছোট যে শাস্তি, কম শাস্তি, সেটা হচ্ছে বান্দাকে, গুনাহগার বান্দাকে তাকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। তো বলা হচ্ছে যখনই সে আগুনের জুতা পরিধান করবে তখনই তার গরমে উত্তপ্ততা এরকম হবে, মাথার যে মগজ রয়েছে সেটা ভাত যেমন ফুটে উত্তপ্ত হয় ফুটে, এরকম তার মাথার মগজ টকবক করবে। আসলে জাহান্নামের শাস্তি আমাদের কাই আমরা কেউ সহ্য করতে পারবো না, এ কারণে আমাদের উচিত যেন আমরা ওই জাহান্নামের কাছে যাওয়ার পূর্বে নেক আমল করে আল্লাহ তাআলাকে খুশি করে আল্লাহ তাআলাকে রাজি করে যেন আমরা জান্নাতের দিকে যেতে পারি, এজন্য আমাদের চেষ্টা চালিয়ে
যাওয়া।
আর এখন আমাদের জন্য একটা মুখ্যম একটা সময় যে দুনিয়া, এই দুনিয়াতে আমরা যা করবো আখিরাতে কিন্তু তাই পাবো। এখনও অনেক সময় আছে, মৃত্যুর পূর্বে তবা করে আল্লাহ তাআলার যেই ফরমাবরদারি রয়েছে, আনুগত্যতা রয়েছে, আল্লাহ তাআলার যে বিধিনিষেধ রয়েছে আমরা যদি পালন করি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা ওই আজাব অর্থাৎ জাহান্নাম থেকে হোক, কবর, হাসর, হাসরের ময়দানে যে ঘাটিগুলো রয়েছে ঘাটিগুলো আমরা খুব সহজে
পার হতে পারবো। সোহেল ভাই, আল্লাহ তাবারক ও তালাকে রাজি খুশি করা এটা খুবই সহজ একটি আমলের মাধ্যমে, আল্লাহ তাআলাকে রাজি খুশি রাজি করানো যায়। আমরা দেখি অনেক সময় যে যখন দুনিয়াদার কোনো ব্যক্তির সাথে আমাদের ভুল হয়ে যায়, অন্যায় করে বসি, হোক সে যে কোনো ব্যক্তির সাথে আমাদের ভুল হয়ে যায়, তো তার কাছে গেলে ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, কিন্তু আমরা মাঝে মধ্যে এরকমও দেখি ক্ষমা সে করে না। অনেক সময় হয় না যে তুমি মারা গেলে তোমার খাট আমি ধরে রাখবো, তুমি আমার সাথে এমন করেছো, কিন্তু রব তাআলা সৃষ্টিকর্তা, হাজারো ভুল করেছি আমরা, আজকে সেই দিন চলে আসছে তওবা করার দিন, সত্যি বলছি তওবা করার দিন চলে আসছে, আল্লাহ তাআলার দরবারে নত হওয়ার দিন চলে আসছে। আল্লাহ তাআলার দরবারে যাই, আমরা সেজদা করি, আল্লাহ তাআলাকে সেজদা করি আর চোখের পানি ছেড়ে দেই, আল্লাহ এতদিন যা করেছি। আমিরুল
সুন্নাত বরকাতুল্লাহ আলিয়া তার ফজলে সুন্নাতের মধ্যে একটি ঘটনা লিখেছেন যে দুই ভাই ছিল, দুই ভাইয়ের মধ্যে এক ভাই খুব নেশা করত, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল। যখন সে মারা যাবে, মারা যাওয়ার পূর্বে তার অপর ভাই জিজ্ঞাসা করলো যে তুমি তো দুনিয়াতে কোনো ভালো কাজ করলে না, কোনো ভালো কাজ করলে না তুমি, তুমি যে এখন মারা যাচ্ছ তোমার কী অবস্থা হবে? তখন সে হাসলো আর বলল যে আচ্ছা চিন্তা করো, যদি আমার আমল নামা অর্থাৎ আমার শাস্তির ব্যাপারে আমার আম্মাকে বলা হয় যে আমার আম্মা যা খুশি তা আমার জন্য করতে পারে, এখন তুমি বলো আমার আম্মা আমাকে কোন ফয়সালা শোনাবে, আমাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? তখন বলল যে মা তো মা তো জান্নাতই দিবে,
জান্নাতই দিবে,
এটা তো স্বাভাবিক বিষয়, মা তো চাইবে না যে আমার সন্তান জাহান্নামে যাক। তখন বলুক মায়ের চেয়ে অনেক গুণ বেশি দয়ালু হচ্ছে আমার আল্লাহ তাআলা। তো আমার আম্মা যেহেতু আমাকে জাহান্নামে দিবে না, তো আমার আল্লাহ তাআলা আমাকে কিভাবে জাহান্নামে দিবে? এই আল্লাহ তাআলা দয়ার উপরে যদি ভরসা রাখি, হ্যাঁ এখন এই ভরসা রেখে কিন্তু আমাদের
গুনাহ করা যাবে না,
করা যাবে না। কারণ আল্লাহ তাআলা যেরকম রহমান রহিম ঠিক তেমনি কাহার। যদি আল্লাহ তাআলা একবার ক্রোধ হয় তো তার পাকড়াও থেকে কেউ বাঁচতে পারে না। এই কারণে আল্লাহ তাআলা দয়া খোঁজা উচিত, দয়া প্রাপ্তি যে মাধ্যমগুলো রয়েছে এই মাধ্যমগুলো আমাদের অবলম্বন করা উচিত।
আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আমরা দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, সলাতু সালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, সলাতু সালাম। আরশে সলাতু ওয়াসালাম। রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, ক্ষমা পেল উম্মতেরা, ক্ষমা পেল উম্মতেরা। আসলাতু আসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, আসলাতু আসসালাম। ফেরেশতারা পড়ে দুরুদ আল্লাহ তাআলার আদেশে, ফেরেশতারা পড়ে দুরুদ আল্লাহ তাআলার আদেশে। কেনই বা পড়ব না মেরা, কেনই বা পড়ব না মেরা, আসলাতু আসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, আসলাতু
সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া
সাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাতমার, রহমত পূর্ণ হক প্রভাতমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।